রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এই রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে থাকি, হামদে বারি তাআলা, নাতে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর সবসময় আমরা ভিন্ন ধরনের একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকেও একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, জানাবো আপনাদেরকে, শোনাবো। আর আজকের বিষয় সম্পর্কে আপনাদের কল নিব SMS ও করব ইনশাআল্লাহ তাআলা। আসুন, ভালো ভালো নিয়ত সহকারে কারি সাহেব থেকে আমরা শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله
تعالى على محمد صلى الله تعالى عليه وسلم الحمد لله। আল্লাহ তাআলা অনেক বড় এক নিয়ামত এটাও যে মাদানী চ্যানেলের মাধ্যমে নিজের ঘরে বসে আমরা প্রতিদিন রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনতে পাই। জানি না এই তেলাওয়াত শোনার মাধ্যমে কত শত মুসলমানের, কত শত ইসলামী ভাইয়ের, ইসলামী বোনের নিজের মধ্যেও আগ্রহ জেগে উঠেছে কি আমিও কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে দিই, আমিও কোরআনে পাকের তেলাওয়াত করবো আলহামদুলিল্লাহ। আর এর প্রমাণ আপনারাই আমাদেরকে দিয়ে থাকেন কল SMS এর মাধ্যমে আলহামদুলিল্লাহ। দর্শক, আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। সকল বিষয়ের একটা বাস্তবতা থাকে, বাস্তবতা অনেক বড় এক কঠিন জিনিস। এই দুনিয়াকে কেউ চিরস্থায়ী মনে করে, চিরস্থায়ী এই জন্য মনে করে, সে নিজের আখেরাতকে ভুলে গিয়ে এই দুনিয়াকে এমনভাবে নিজের আপন বানিয়ে নিয়েছে, এই দুনিয়ার বাস্তবতা সে খুঁজে পায়নি, এই দুনিয়ার বাস্তবতা সম্পর্কে তার ধারণাই নেই। আবার অনেক মানুষ এই দুনিয়াকে এমন তুচ্ছ করেছে, এমন তুচ্ছ ভেবেছে যে সে আখেরাতকে প্রাধান্য দেওয়ার কারণে তার আখেরাত সুন্দর হয়েছে, সে এই দুনিয়ার যে বাস্তবতা রয়েছে সেটা সে খুঁজে পেয়েছে, এই জন্য সে তুচ্ছ মনে করেছে। যেহেতু প্রতিটা জিনিসেরই বাস্তবতা আছে, সে বাস্তবতা অনেকে উপলব্ধ করতে পারে, আবার অনেকে পারে না। দেখা যায় কোনো ব্যক্তি যেই জিনিসের বাস্তবতা সে উপলব্ধি করতে পেরেছে, সেটার ভালো এবং মন্দ দুইটা দিক সে অনুভব করতে পেরেছে, আর এর কারণেই সে ওই জিনিসের ভালোর দিকটা সে গ্রহণ করেছে, খারাপ দিকটা সে বর্জন করেছে। দুনিয়ার বাস্তবতা যদি কোনো ব্যক্তি বুঝতে পারতো, দুনিয়ার বাস্তবতা যদি সে দেখতে পারতো, জানতো, অধ্যয়ন করত, জ্ঞান অর্জন করত, তবে সে দুনিয়ার যে ভালো দিকগুলো রয়েছে যেটার কারণে আমাদের আখেরাত সুন্দর হবে, ওই জিনিসটা মানুষ গ্রহণ করত। আর এই দুনিয়ার বাস্তবতা যখন সে দেখতে পারতো, বুঝতে পারতো, তখন এটার যে খারাপ দিকগুলো রয়েছে এখান থেকে সে নিজেকে বাঁচাতে পারতো। দুনিয়ার বাস্তবতা এর ব্যাপারে কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাবারক তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সতর্ক করেছেন, দুনিয়ার বাস্তবতা নিয়ে হাদিসে কারিমা বর্ণনা করেছেন, আর অন্যান্য আম্বিয়ে কেরামদের জীবনীর মধ্যেও দুনিয়ার বাস্তবতা সম্পর্কে তাদের জীবনীতেও পাওয়া যায়। হয়তোবা আমরা এ বিষয়ে জ্ঞান অর্জন করার মতো মন মানসিকতা আমাদের কাছে ছিল না, বা জানি না, বা বুঝিনি, এই কারণে এ বিষয়ে আমরা জ্ঞান অর্জন করিনি। আজ আমরা যে বিষয় নিয়েছি দুনিয়ার বাস্তবতা, আজকে আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী নাঈম ভাই রয়েছেন আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের সাথে নূর হোসেন ভাই রয়েছেন, আমরা তাদের থেকে আজকের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা জানবো, শিখবো দুনিয়ার বাস্তবতা নিয়ে। ইনশাআল্লাহ তাআলা নাত খাও দাওয়াত দিয়েছি, আল্লাহ চাহে একটু পরে চলে আসবে, আসলে তার থেকেও আমরা হামদে বারী তালা নাতে রসুল কালাম আমরা শ্রবণ করব। শুরুতেই নাঈম ভাইয়ের কাছে আসতে চাই। নাঈম ভাই, আজকের বিষয় আমরা নিয়েছি দুনিয়ার বাস্তবতা, এটা নিয়ে আপনি কি বলবেন শুরুতে দর্শক?
আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। এটা কোরআনে পাকের আয়াতে রয়েছে যে আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ পাকের ইবাদত করতে হবে কোথায়? দুনিয়ার মধ্যে। দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র।
জি,
যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার মধ্যে ভালো বীজ বপন করে কিংবা খারাপ বীজ বপন করে, হয়তো ভালো কাজ হবে, নাইলে
মন্দ কাজ হবে,
যে কোনো দুইটার মধ্যে থেকে তো দুইটাই হয়, হয়তো ভালো দিক নাইলে খারাপ দিক।
খারাপ দিক
যদি দুনিয়াতে, অর্থাৎ এটা হলো আখিরাতের শস্যক্ষেত্র, এখানে বীজ বপন করা হবে আর সেটার রেজাল্ট, সেটার ফল ভোগ করা হবে আখিরাতের মধ্যে।
আখিরাতে
যদি কেউ ভালো বীজ বপন করে, অর্থাৎ নেকির বীজ বপন করে, সৎ কাজ করে, ন্যায়পরায়ণতার মধ্যে চলে, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে থাকে,
সুবহানাল্লাহ,
তাহলে ওই ব্যক্তির রেজাল্ট, ফল সে আখিরাতে ভোগ করবে, সে নিয়ামত দ্বারা পুরস্কৃত হবে আল্লাহ পাকের পক্ষ থেকে,
সুবহানাল্লাহ।
আর যারা মন্দ কাজ, আল্লাহর নাফরমানিমূলক কাজ, যে কাজ আল্লাহ তাআলার এবং আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় কাজ, অর্থাৎ গুনাহের কাজ যারা করবে, খারাপ কাজের বীজ বপন করবে, সেটা বৃদ্ধি পাবে, সেটার রেজাল্ট, সেটার ফল সে আখিরাতের মধ্যে সে ভোগ করবে, কিভাবে? আজাবের মাধ্যমে। আল্লাহ পাকের পক্ষ থেকে যে আজাব ও গজব তার জন্য অপেক্ষমান রয়েছে। আমরা যেটাই করি, যদি হোক ভালো কাজ হোক খারাপ কাজ, ভালো কাজ হলে ভালোর রেজাল্ট পাওয়া যাবে, পুরস্কৃত করা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যদি মন্দ কাজ হয় সেটার রেজাল্ট হবে আজাব এবং গজবের মাধ্যমে।
ব্যাপারে কিন্তু আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা ইরশাদ করেছেন কাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন,
জি
আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা ইনাম কাদেরকে দিয়েছেন, পুরস্কৃত কাদেরকে করেছেন। যদি আমরা ওই সকল ব্যক্তিদেরকে অনুসরণ করি তবে আল্লাহ চাই আমরা সঠিক পথ বা যেটা আল্লাহ তাবারক ও তাআলার জন্য করণীয় আমাদের বা আমরা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করব সেই পথ আর সেই দিকগুলো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা।
তাহলে বোঝা যায় এই যে রেজাল্টও আখিরাতের মধ্যে পরকালের মধ্যে ফল ভোগ করা, হয়তো এটার পুরস্কৃত হওয়া কিংবা তিরস্কৃত হবে সেটা হবে আখিরাতের মধ্যে, কিন্তু যেটা আমাদের কার্য সম্পাদন হবে সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে,
দুনিয়ার মধ্যে।
আর দুনিয়ার বাস্তবতা কি বলবো, দুনিয়ার বাস্তবতা তো দুনিয়া মানে ধোঁকা, অর্থাৎ দুনিয়াকে যতই আমরা আপন করতে চাই দুনিয়া কিন্তু আমাদেরকে লোভ লালসা, দুনিয়া আমাদেরকে এমনভাবে আমাদের সামনে উপস্থিত থাকবে যে আমি মনে হয় দুনিয়াকে পেয়ে যাব,
পেয়ে যাব,
দুনিয়ার মুখবিলাসিতা দুনিয়ার চাকচিক্য যেমন আমার মধ্যে চলেই আসবে। মানে সবাই আশা করে, যার আছে সেও চায়, যার নেই সেও চায়, যার আছে বেশি সে আরো বুড়ি বুড়ি চায়, আরো চায়, আমার আরো চায়। এই যে আরো চাওয়া আরো চাওয়ার আশা আকাঙ্ক্ষার মধ্যে সে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ পাকের ইবাদত থেকে সে বঞ্চিত হয়ে যায়। এক পর্যায়ে সে গিয়ে তার সময়টা মূল্যবান সময়টা সে নষ্ট করে ফেলে এবং সে আখিরাতের মধ্যে গিয়ে কিছু করতে পারে, তার সময় শেষ হয়ে যায়।
আল্লাহ
এবং সময় শেষ হওয়ার মাধ্যমে যখন তার মৃত্যু হয়ে যায় তার আর ইবাদত করার তার আগের তার ইচ্ছা হলেও কবরস্থ হওয়ার পর সে যদি চায় আমি ইবাদত করব আবার দুনিয়াতে ফিরে যাব সে সুযোগটা তার
সে সুযোগ পাওয়া যাবে না।
দুনিয়াটা কত নিকৃষ্ট, যেমন আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ যেটা মিশকাতুল মাসাবি এর হাদিসে পাকের মধ্যে 5157-এর মধ্যে আসছে,
জি
হযরত সাইয়্যিদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মৃত মেষ সাবেকের নিকট দিয়ে গমন করার সময় ইরশাদ করলেন, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে যে এই মৃত মেষ সাবেকটি এক দিরহামের বিনিময়ে খরিদ করবে?
আচ্ছা,
তারা আরজ করলেন আমরা চাই না যে তা কোনো কিছুর বিনিময়ে দেওয়া, অর্থাৎ সেটা কোনো কিছুর বিনিময়ে আমরা নিতে চাই না, ফিরে দিলে তো কেউ নিবে না, মৃত মৃত মেষ। তখন ইরশাদ করলেন আল্লাহ পাকের শপথ, দুনিয়া আল্লাহ তাআলার নিকট এর চেয়ে বেশি নিকৃষ্ট, যেমনই ভাবে এটা তোমাদের নিকট।
আল্লাহ,
তাহলে বোঝা যায় যদি কোনো একটা মৃত ছাগলও হয় সেটা চারা না না সেটা যদি কেউ ফ্রিতেও দেয়, কারণ তার চামড়াটাও কি করবে আর এর গুস্তটা হারাম, এটা মৃত, এই মৃত জিনিসটা না কি কাজে লাগবে,
কোনো কাজে আসবে না,
সেটার কারণে দুর্গন্ধ ছড়াবে, সেটা কেউ পছন্দ করেন না আমার জন্য। তো মানুষ একটা মৃত জন্তুকে যেভাবে হালাল প্রাণী হলেও যদি সেটা মৃত হয়ে যায় সেটাকে নেওয়ার পক্ষে দিরহাম তো দিলেও নিতে চায় না,
কেউ নিবে না।
আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন যে আমরা যেভাবে এটার ব্যাপারে আমরা যেভাবে অপছন্দনীয় করছি ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও দুনিয়াতে এত বেশি নিকৃষ্ট।
আল্লাহ আল্লাহ,
দুনিয়াতে এত নিকৃষ্ট বস্তু তাহলে আমরা কি দুনিয়া ছেড়ে দেব? তাহলে দুনিয়া ছেড়ে দিব না, দুনিয়াতে তো আর থাকতেই হবে, দুনিয়া থেকে তো আমরা চলে যাওয়ার কোনো তো চান্স নাই, আল্লাহ পাকের হুকুম যেদিন হবে সেদিন আমরা যাব,
সেদিনই যেতে পারব।
কিন্তু এই যে সময় এই যে হায়াতের মধ্যে আমরা রয়েছি এটার মধ্যে আমরা নেকির কাজে ব্যয় করব,
রাইট রাইট,
অর্থাৎ দুনিয়ায় থাকবো ঠিক, কিন্তু দুনিয়ার মধ্যে ভালো কাজের মাধ্যমে আখিরাতের জন্য
প্রস্তুতি নিতে হবে,
তাহলে কামিয়াব হবে। অন্যথায় এই দুনিয়ার মধ্যে যদি আমরা দুনিয়ার রঙে রঙিন হয়ে যাই তাহলে দুনিয়ায় দুঃখার মধ্যে ফেলে দিবে, এর বাস্তবতা হবে রেজাল্ট হবে সেখান থেকে আমরা কিছু পাবো তার কোনো ভিত্তি নেই, কিছু পাবোই না।
আর আল্লাহ তাবারক ও তাআলা অগ্রিম কোরআনে পাকের মধ্যেই এ ব্যাপারে আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা স্বরূপ, দেখবো কার রেজাল্ট ভালো হয়, কার আমল ভালো হয়, কে দুনিয়াতে থেকে আমল ভালো করে আখেরাতে তার সৌন্দর্য তার নিয়ামত সে বক্ষণ করতে পারবে। দুনিয়ার বাস্তবতার উদাহরণ দিতে গিয়ে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি তালালাই তিনি বলেন, একটা শকুনের সামনে যদি গরুর গোস্ত রাখা হয় আর ওটা যতক্ষণ পর্যন্ত সে নিজের আয়ত্তে নিতে না পারবে সে বক্ষণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই গরুর গোস্তের পিছনে পিছনে সে উড়তে থাকবে, চলতে থাকবে, যেতে থাকবে, দিন রাত মাস বছর সে এই গরুর গোস্তের পিছনে চলতে থাকবে চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে এটা ধরতে না পারবে নিজের আয়ত্তে নিজের দখলে নিজে খেতে না পারবে ততক্ষণ এটার লোভে সে চলতেই থাকবে। একজন দুনিয়াদারকে দুনিয়ার বাস্তবতা বোঝার জন্য এটা অনেক বড় এক উদাহরণ, আজ আমরা এই দুনিয়ার বাস্তবতা আমাদের সামনে এমন এক জিনিস হয়ে গিয়েছে, ঠিক শকুনের সামনে এই গরুর গোস্তের মতোই। আমরা এই দুনিয়াকে পাওয়ার জন্য ছুটেই চলেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাইম ভাই, হালাল হারাম মিথ্যা গীবত চগলখড়ি ওয়াদা খেলাফি, এরপরে পরের সম্পদকে আত্মসাত করা, এরপরে বিভিন্ন কিছুর মধ্যে আমরা লেগে রয়েছি।
এই যে আপনি বলছেন যে লেগে থাকা, সময়কে ব্যয় করছে, কোনো হালাল হারাম কোনো তাওয়াক্কু করছে না, তাওয়াক্কু করছে না, যেমন ইচ্ছে তেমন চলে। সে আমার মতো, আমি আল্লাহকে হিসাব দিব, তোমাকে আমি আল্লাহকে হিসাব দিব, আপনি কে বলার, আমার কাছে আমি করি, আপনি আমাকে ছেড়ে দেন, আমার ব্যাপারে আপনি মাথা দিতে আসবেন না, আমার যেমন ইচ্ছা আমি তেমনই করব। আপনি কেন আমাকে বোঝাতে আসবেন? আপনি নামাজ পড়েন, আপনি নামাজ নিয়ে আপনি থাকেন, আপনি আমাকে বোঝাতে চেষ্টা করবেন না। অর্থাৎ দুনিয়াদার মোহে এত বেশি তারা নিজেকে ব্যস্ত করে ফেলেছে, তাদের যে সুযোগই নেই ইবাদত করার। আর যদি কেউ বাতলেও দেয়, কেউ যদি তাদেরকে স্মরণ
করিয়ে দেয়,
তাদেরকে হেয় হতিপন্ন করা হয়। যেমন তাদের ব্যাপারে কি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলা হচ্ছে এরকম, যারা দীর্ঘ আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে যে আমি তো অনেক হায়াত থাকবো আর পরে দেখা যাবে,
রাইট,
আর আমি শেষে তবা করে নিব, বুড়াতে বলছে আমি হজে চলে যাব, আমি সবকিছু ঠিকঠাক দাঁড়িয়ে রেখে দেবো, তো আপনি টেনশন করতে পারেন, নিজের মধ্যে আছে নিয়ত, আমি করবো পরে করবো, কিন্তু পরে করার চান্সটা কোথায়? তার তো নাও পেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন 14তম পারার সূরা হিজরের 3 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তরজমাই কানজুল ইমান আলা হযরত রহমাতুল্লাহ, খুব সুন্দর কানজুল ইমানের মধ্যে
সুবহানাল্লাহ
অনেকটা এরকমই অনুবাদ করেন, তাদেরকে ছাড়ুন, খেতে থাকুক এবং বুক করতে থাকুক, আর আশা আকাঙ্ক্ষা তাদেরকে খেলাধুলায় মগ্ন রাখুক, অতঃপর শীঘ্রই তারা জানতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত না একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন,
রাইট,
যে তাদেরকে ছাড়ুন, খেতে থাকুক, বুট করতে থাকুক, তারা আশা আকাঙ্ক্ষার মধ্যে থাকতে তারা কি হয়ে যাক, তারা খেলাধুলায় মগ্ন রাখুক, কিন্তু কি বলা হচ্ছে, অতঃপর শীঘ্রই তারা জানতে পারবে। তো জানতে পারা মানে কি? জানতে পারা মানে আল্লাহ তাআলার ফয়সালা,
ফয়সালা
আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসবে সেটা অপেক্ষমান রয়েছে,
রাইট।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিতে বলা হচ্ছে, ছেড়ে দেওয়া মানে হচ্ছে না আমরা তাদেরকে নেকির দাওয়াত থেকে বঞ্চিত করবো তা না, অর্থাৎ এটা তাদের জন্য এক প্রকার তিরস্কার, যে তারা কত বেশি লাঞ্ছিত যে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের তো কোনো দামই নেই। কেন দাম নেই? তারা তো ইবাদতের মধ্যে থাকতে পারতো, তাদের জন্য সুসংবাদের ব্যাপারে আসতো, এটা তো এক প্রকার তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য ধ্বংস হয়ে যাচ্ছে, জিনিসটা ইঙ্গিত চলে আসছে।
এই আয়াতে কারিমার মাধ্যমে বোঝা যায় যে তারা কতটুকু অবহেলিত, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে বা ছেড়ে দাও, তারা তাদের মতো কাজ করতে দাও, কিন্তু অতি শীঘ্রই তারা আল্লাহ তাবারক তাআলার দরবারে দণ্ডায়মান হবে, তখন তারা বুঝবে। এটা দ্বারা বোঝা যায় কতটুকু তারা অবহেলিত। আমাদের সাথে রাশেদ ভাই রয়েছেন, আল্লাহ তাআলার দয়া রাশেদ ভাই চলে আসতেন, মেহমান আজকের নাত খা আমাদের, তো হামদে বাড়ি তালাই শুনি শুরুতে রাশেদ ভাই, এরপর ইনশাল্লাহ তালা আবারও আপনার থেকে আমরা নাতের রসুল শোনার চেষ্টা করবো। এখন হামদ শুনিয়ে দিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া وسلم عليك يا حبيب الله دنيا میں دنیا میں خرابت سے بچانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا اور بیٹھوں پاک پیمبر کے حضور
Hey!
মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিক। আমাদের সাথে নূর হোসেন ভাই রয়েছেন কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রাহমানির রাহিম। দুনিয়া এর বাস্তবতার বিষয়ে আলোচনা, দুনিয়ার বিষয়ে, দুনিয়ার অর্থ যদি আমরা জানি, দুনিয়ার অর্থ আবিধানিক অর্থ বলা হয়েছে নিকটবর্তী।
নিকটবর্তী,
জি। দুনিয়াকে দুনিয়া বলার কারণ এটাও যে মানুষের কাছে দুনিয়া আখেরাতের তুলনায় অতিশয় নিকটবর্তী, অর্থাৎ আখেরাত আমাদের পরবর্তী জীবন, এর আগে হচ্ছে আমাদের কাছে দুনিয়া।
দুনিয়া
তো এই দুনিয়াটা আমাদের কাছে এত নিকট, এই জন্য এটাকে দুনিয়া বলা হয়। বুখার শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর মধ্যে সেদনা আইনুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন যে দুনিয়ার বিষয়ে যে আখেরাতের পূর্বে সমস্ত সৃষ্টি হচ্ছে দুনিয়া, আখেরাতের পূর্বে সমস্ত সৃষ্টি হচ্ছে দুনিয়া। এটাকে এভাবে বলা যেতে পারে যে দুনিয়ার স্বর্ণ রৌপ্য এই যে বিষয়গুলো রয়েছে এবং এগুলো দিয়ে যা কিছু আমরা ক্রয় করব, আমাদের নিজস্ব প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে দ্রব্যাদি, এই সমস্ত কিছুই হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার যে বিষয়গুলো রয়েছে দ্রব্যাদি যে বিষয়গুলো, এটাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। কোনো কিছু বিষয় রয়েছে যেটা আমাকে দুনিয়াতে আমার প্রয়োজনে আমি সেটাকে ব্যবহার করব, কিন্তু এটার ফল আমি আখেরাতেও পাব। আবার কিছু বিষয় আছে যেটাকে যদি আমি আমার প্রয়োজনীয় স্বার্থে ব্যবহার করি, এটার জন্য আমাকে আখেরাতে দুর্ভোগ ভোগ করতে হবে। এখন আমাকে বাছাই করতে হবে এই দুনিয়াতে আমি কোন জিনিসটাকে সিলেক্ট করব।
রাইট,
এখন এই দুনিয়াতে থাকতে গিয়ে আমরা পূর্বে আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের নাইম ভাই আপনি নিজেও বলেছেন যে দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। তো এখন এখানে আমি আপনি পরীক্ষা দিতে এসেছি, এখন একটা পরীক্ষা কক্ষে যে পরীক্ষা দেয় তার কি রকম অবস্থান থাকে সে নিজেও জানে, তার কয়েকটা বিষয় তার খেয়াল করতে হয় যে আমি পরীক্ষার খাতায় কি লিখব। আচ্ছা, যিনি পরীক্ষক থাকবে যে পুরো ক্লাসটাকে গার্ড দিবে, তার থেকে আমাকে বাঁচতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, এটা একটা এক্সাম্পল যে দুনিয়াতে থাকা অবস্থা আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, আর দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। দুনিয়ার উদাহরণ হাদিসে মোবারকায় অসংখ্য এসেছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, হাদিসটি হচ্ছে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধের উপর হাত রাখলেন এবং এরশাদ করলেন, দুনিয়াতে একজন অপরিচিত ও মুসাফিরের ন্যায় থাকো।
আল্লাহ,
দুনিয়াতে অপরিচিত মুসাফিরের ন্যায় থাকো। এটা আমরা সকলেই জানি যে দুনিয়া হচ্ছে মুসাফিরখানা, দুনিয়া আমাদের জন্য মুসাফির, আমরা কয়েকদিনের জন্য দুনিয়াতে এসেছি। তো এইখানে যদি আমি নিজেকে মনে করি আমি স্থায়ীভাবে জীবনযাপন করবো, এটা সবচেয়ে বড় বোকামি আমার
ভুল। এটা
একটি উদাহরণ দিব, এক্সাম্পল দিব, এইভাবে সহজ করে দিব আমাদের এখানে দর্শক শ্রোতার জন্য যে মুসাফিরখানা কীরকম মুসাফিরখানা। এক ব্যক্তির উদাহরণ এরকম দেওয়া যেতে পারে, এক ব্যক্তি তার অফিসের কাজে সিলেট গেল।
আচ্ছা, বাংলাদেশের ঘটনা বলছি।
জি জি, বাংলাদেশের ঘটনা, এটা এক্সাম্পল দেওয়া, স্যার আমি আমার মতো করে বলছি। তো সে দুদিনের সফরে সিলেট গেল, যাওয়ার পর তার নিকট কোনো আত্মীয় স্বজন না থাকার কারণে, যেহেতু অফিসিয়াল কাজ, তো তিনি একটি হোটেলে উঠলেন দুদিনের জন্য।
জি,
তো হোটেল উঠেই এই লোকটি আবার শৌখিন প্রকৃতির ছিল, আমাদের সমাজে আছে না খুব শৌখিন লোক, আমার এটা চলবে না ভাই, এটা লাগবে আমার, আমার অমুকটা পছন্দ হয় না, আমার অমুকটাই পছন্দ হয়। তো এই লোকটাও ছিল শৌখিন লোক।
আচ্ছা,
তো সে যখন হোটেলে উঠলো, উঠেই সে রুমের মধ্যে ঢুকেই অভিযোগ শুরু করে দিল।
আচ্ছা,
যে এটা আমার কাছে পছন্দ হয় না। সে কি করলো, নিজে নিজে বাজারে চলে গেল, নতুন বিছানা চাদর তোশক এগুলো কিনে আনলো। আচ্ছা, ভালো কথা। কিছুক্ষণ পর তার খাবার খেতে ইচ্ছা পোষণ করলো, সে করলো কি, না না, ঠান্ডা খাবার ভাল লাগে না,
নিজের মতো করে বাজার চলে গেল,
বাজারে চলে গেল, মাইক্রো ওভেন নিয়ে আসলো, সে ওভেন নিয়ে খাবারকে গরম করে সে খাবার খেলো। আমি এক্সাম্পল দিচ্ছি জাকির ভাই। তো এরপরে সে যখন বিছানায় শুলো, দেখলো ঘরটা কেমন রং টং চুনা টুনা উঠে গেছে, ধর এই ঘরে এত সুন্দর, দুদিন থাকবো একটু স্পেশাল না হলে কিরকম হয়। সে কি করলো, রং মিস্ত্রি এনে ঘরে রঙও করালো।
বাহ,
আচ্ছা, এরপর সে কি করলো, ফ্রিজ নিয়ে আসলো, খাবার একটু ঠান্ডা পানি না খেলে কীভাবে হয় গরমের দিন। তা এখন এই হোটেলের যে মালিক আর কর্মচারী, এদের তো তাজ্জব ঘটে গেছে, কিরে ভাই এরকম ব্যক্তি তো আমরা কখনোই দেখি না।
যে এখন তো মালিক পক্ষ ভাবতেছে কি আমার হোটেল কি বুকিং বুকিং করলো নাকি স্থায়ী ভাবে নিয়ে নিল,
তো তারা তো তাজ্জব হয়ে গেছে যে এটা এটা কিরকম, এরকম লোক তো আমরা কখনো দেখিনি, মেঘ না চাইতে বৃষ্টি, তো আমাদের সবকিছু সে করে দিচ্ছে, সে তো 2 দিনের জন্য লিস্ট করেছে, তার মধ্যে লিখছে 2 দিন থাকবে, অবস্থান করবে, 2 দিন পর সে চলে যাবে। তাহলে এত কেন সাজসজ্জা, এত কেন সরঞ্জামাদির আগমন? তো এটা এই মেসেজটা আমি এই জন্য দিলাম যে আল্লাহ পাক কোরআনুল কারিমের সূরা নাজিয়াতের মধ্যে ইরশাদ ফরমান যে সেদিন তারা দেখতে পাবে, আয়াতের সারাংশ এরকম, সেদিন তারা দেখতে পাবে এবং তারা একে অপরকে বলবে যে আমরা দুনিয়ায় তো একটি সন্ধ্যা, একটি প্রভাত মাত্র অতিবাহিত করেছি।
আহা,
অর্থাৎ তারা মনে করবে যে যখন কাল কিয়ামতের ময়দানে তারা যখন উঠিত হবে মানুষ, তখন তারা মনে করবে আরে আমরা তো দুনিয়াতে কাল ছিলাম মাত্র, এত তাড়াতাড়ি কিভাবে আমরা আখিরাতের জন্য আল্লাহ তাআলার দরবারে সন্নিকটে আমরা উপস্থিত হয়ে গেলাম। তো দুনিয়াটা একটা সন্ধ্যা, একটা প্রভাতের ন্যায় তুলনা করা হয়েছে, তো দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা, কিন্তু আফসোস এই দুনিয়াকে আমরা স্থায়ী বানিয়ে ফেলেছি। যেমন ওই ব্যক্তির উদাহরণ, সে 2 দিনের জন্য ওই হোটেলে অবস্থান করছিল, কিন্তু সে তার হোটেলকে, ওই 2 দিনের যে থাকা অবস্থানকে সে এমনভাবে সজ্জিত করেছিল, সাজসজ্জা করেছিল, সে এমনভাবে মানুষকে দেখিয়েছিল যে সেখানে চিরস্থায়ীভাবে সেখানে অবস্থান করবে। ঠিক আমাদের অবস্থা এরকম, আজকে আমাদের কার্যকলাপ, আজকে আমাদের কথাবার্তা, আজকে আমাদের চলাফেরা, সকল কিছু মনে হচ্ছে যে আমরা আরো কত যুগ যুগ জানি
বেঁচে
দুনিয়াতে বেঁচে থাকবো, অতিবাহিত করবো,
দেখে মনে হয় স্থায়ী,
এটাই স্থায়ী জীবন আমাদের।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, যদি তুমি কোথাও যাও সফর করার জন্য, মুসাফির হয়, তো তুমি সেখানে পাথর হিসাবে হয়তো 8-10 দিন বা 15 দিন এর মধ্যে ফিরে আসবে, এই যে সফরে তুমি যাবে আবার আসবে, এর পাথর হিসাবে তুমি কি নিবে, কি দরকার তোমার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোথাও যাই 10-15 দিনের জন্য, তো যাওয়া এবং আসা এর মধ্যে হয়তো বা কিছু রাত পড়বে, কিছু দিন পড়বে, তো বিছানা আরামের জন্য আমার সাথে একটা কম্বল থাকবে, আর রাস্তায় চলার জন্য যাওয়ার আসার মধ্যে বাস কোন রকম রুটি আর পানি বা কোনো ফল ফ্রুট খেয়ে যেন আমি গিয়ে আবার ফিরে আসতে পারি, ছোট্ট একটা থলে হলেই আমার জন্য যথেষ্ট, যার মধ্যে আমি কিছু মুদ্রা, যার মধ্যে আমি একটা কম্বল রাখতে পারি, যাবো আমি চলতে থাকবো, ক্ষুধা লেগেছে তো কিছু ক্রয় করবো, সেখান থেকে খাবো, আবার যখন রাত হয়ে যাবে আমি কম্বল বিছিয়ে যেন শুয়ে যেতে পারি। তো একজন মুসাফিরের তো এর চেয়ে বেশি প্রয়োজন হয় না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি তো ঠিক বলেছ, কিন্তু যারা দুনিয়াদার আছে তাদেরকে দেখো, তারা যেন এখানে স্থায়ীভাবে চলে এসেছে। দুনিয়াদারদেরকে ইশারা করে রসুল আকরাম বলেন স্থায়ীভাবে চলে এসেছে,
স্থায়ীভাবে সে কাজ করার জন্য চেষ্টা করতেছে। স্থায়ীভাবে কাজ করার চেষ্টা আর চেষ্টা প্রচেষ্টা, রাত দিন অতিবাহিত করা, মাথার গান পায়ে ফেলে যে দিন অতিবাহিত করতেছে, সে রেজাল্টটা কি? রেজাল্ট নাই। যদি সে দুনিয়াদারি বুক বিলাসের মধ্যে এত বেশি মন লাগালো বা সে আখিরাতের মধ্যে কিছু পেল না, তার ক্ষেত্রে আছে সে দুনিয়াতে একটু আরামে থাকবে, কিন্তু লাস্ট কোথায়, শেষ কোথায়? শেষ হচ্ছে মৃত্যু,
রাইট?
শেষ হচ্ছে মৃত্যু, 60-70-80 এর ঊর্ধ্ব তার না, বেশি তো 100। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে আমি যা কিছু করি, যারা বিবেকবান, যারা দেমাকওয়ালা, আখলওয়ালা, তারা কখনো দুনিয়ার পিছিয়ে ছুটতে পারে না, বরঞ্চ তারা দুনিয়ার মধ্যে নিজের ব্যস্ততাটাকে এমনভাবে কাজে লাগাবে সেটার দ্বারা সে আখিরাতের মধ্যে কি অর্জন করবে, জান্নাত অর্জন করবে। কেমন? যদি কেউ আকলদার ব্যক্তি হয় সে দুনিয়ার জন্য কিন্তু ফানা হয়ে যাবে না, অর্থাৎ একেবারে নিজেকে বিলীন করে দেবে না, বরং সে আখিরাতের জন্য প্রিপারেশন নেবে। কেন? বুখারী শরীফে 3250 হাদিস পাক আসছে এরকম যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের একটি চাবুক পরিমাণ স্থানও দুনিয়া ও তার মধ্যে সকল জিনিসের চেয়ে উত্তম। একটা চাবুক পরিমাণ স্থান, একটা চাবুক কতটুকু জায়গা দখল করবে, এই অল্প জায়গাটা বলা হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যত কিছু আছে সবচেয়ে উত্তম হলো কি
রয়েছে
ওই একটা চাপা পরিমাণের স্থান। স্বাভাবিকভাবে আমরা দেখি গ্রাম অঞ্চলে পরিমাণে জমি বেশি পাওয়া যায়, কিনতে গেলে যত সিটি এলাকায় আসে পরিমাণে কমে টাকার ফিগারটা
বেড়ে যায়।
তাহলে জান্নাতে একটা ইট পরিমাণ সম পরিমাণ জায়গার দামটা কেমন হতে পারে সেটা আমাদের জ্ঞানের মধ্যে আকলের মধ্যে আসবে না, সেটা কিন্তু এমনিতে কিনা সম্ভব না। নেকির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে যারা পাবে আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত করবে। এখন বিষয় হলো আখিরাতে তো সে পাবে, যদি সে ভালো কিছু করে ভালো কিছু পাবে। এখন কথা হলো দুনিয়ার বাস্তবতা যেটা বলা হচ্ছে আমি কি পাবো, যে আমি কি এখন জান্নাতের জন্য কি জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি? যারা দেমাকওয়ালা তারা কি করবে, দুনিয়াতে প্রিপারেশন নিবে, আমি ওই জায়গাতে যাইতে হবে আমাকে, আমাকে ওই আমি চিরস্থায়ী সুখ নিব, আমি অল্পদিনের সুখ নিব না, আমি চিরস্থায়ী সুখ নিব, আমি চিরস্থায়ী আরামায়েশের জিন্দগি অতিবাহিত করব। আল্লাহ পাক যে নিয়ামত রেখেছে আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা আমাদের জন্য সজ্জিত করেছে, জান্নাত বানিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য, আল্লাহ পাক আল্লাহর বান্দার জন্য
বানিয়েছে।
আমরা ক্ষুদ্র অল্পদিনের নিয়ামতের চেষ্টা প্রচেষ্টা না লেগে যদি দুনিয়াতে একটু কষ্টও করি, আল্লাহর ইবাদতের মধ্যে যদি আমরা লেগে যাই, দুনিয়ার পিছে না ছুটি, তো আমরা ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে যে আল্লাহ পাক নিয়ামত রেখেছে সেটা আমরা বুক করতে পারবো
ইনশাআল্লাহ।
এখানে দেখেন তাহলে কি হলো, এখন আজকে কি হচ্ছে, একটা ছেলে তার তো মনে করেন 8-10 বছর ছোটবেলায় খেলাধুলায় হেলাধুলায় এমনিতে চলে গেল, এরপর তার শিক্ষাজীবন, তার শিক্ষাজীবন সে লেখাপড়া করতেই আছে, কোচিং সেন্টার, স্কুলে যাওয়া, এরপর কলেজে যাওয়া, বিশ্ববিদ্যালয়ে যাওয়া, আসা যাওয়াতে তার সময়গুলো ব্যয় হতে যাচ্ছে। এরপর সে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে, এরপর তার দ্বিতীয় স্টেপে তার কাজ হলো কি, আমি তো এত লেখাপড়া করলাম, আমাকে একটা ভালো জায়গার মধ্যে চাকরির মধ্যে আমাকে পৌঁছাতে হবে। তাহলে সে চাকরি করতে গিয়ে বিভিন্ন ধরনের এক্সাম দেওয়া, ছুটাছুটি করা, ব্যস্ততা, নিজেকে এমন ব্যস্ত করে তাকে একটা চাকরি করতে হবে, তাকে
প্রয়োজন
এস্টাবলিশ হতে হবে, তাকে প্রতিষ্ঠিত হতে হবে। আচ্ছা, এই যে চাকরি পিছিয়ে করতে 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 যদি এবার তার রিজিকের একটা সন্ধান মিলে গেল তো সেখানে উপনীত হয়। এবার তাকে যদি বলা হয় ভাই আমার তো চাকরি জীবন, এতগুলো আপনাদের মতো এতগুলো করার সময়টা কই, স্বাভাবিক রেজাল্ট এরকম আছে, শিক্ষা জীবন তো তার চলেই গেল, যে এখন তো ভাই লেখাপড়া, লেখাপড়া শেষ করে একদিন করব। তাহলে একটা ধাপ সে পার হয়ে গেল, দ্বিতীয় ধাপ সে কর্মময় জীবন তার যখন চলে আসে তখন সে এদিক দিয়ে ব্যস্ত হয়ে যায়। এরপর যখন সে সংসার করে, সংসারের বউ বাচ্চা এদিক, তাদের ভরণ পোষণ, তাদের দেখভাল করা ইত্যাদি ইত্যাদি, তা অর্থাৎ অন্যকে খুশি করা, অন্যকে রাজি করা, অন্যের সুখের জন্য
পুরো জীবনটাই
সে না রাতকে রাত মানে না দিনকে দিন মানে, ক্লান্ত পরিশ্রম করে তার সে একটা স্থানের মধ্যে তার পরিবারকে সুখ দেওয়ার জন্য। এর পরবর্তী স্টেপে সে কি হয়, এরপর দেখা যাচ্ছে সে জমি জমা, তারপর ব্যাংক ব্যালেন্স বাড়ানো, অর্থ সঞ্চয় করা, সে লেগে আছে কেন, তার পরবর্তী প্রজন্মের জন্য। আচ্ছা দেখুন তাহলে সে নিজের জন্য কি করছে, তার শিক্ষা জীবন শেষ হলো, কর্মময় জীবন শেষ হতে যাচ্ছে, সংসার জীবনের মধ্যে সে ব্যস্ত হয়ে গেল, এত পরিশ্রম, এত টাকা, এরপর তার সবর আসছে না, তার কি বলে এটা অল্প তুষ্টি আসছে না, আল্লাহ পাকের পক্ষে যতটুকু দিয়েছে সেটার উপর সে রাজি খুশি হচ্ছে না, সে আরো চায় আরো চায় আরো চায়। এক সময় দেখা যাচ্ছে সে তার কোথায় নামাজ, কোথায় আল্লাহর হুকুম আহকাম মান্য করা, পরিবারকে তো সময় দিতে হবে ঠিক, কিন্তু সে এমন ব্যস্ত হয়েছে যে ব্যস্ততার কোনো মানই হয় না। এক পর্যায়ে এরকম করতে 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 তার মৃত্যু চলে আসে। তাহলে দেখেন যাদের জন্য পরিশ্রম করে বিন দেশে গিয়ে অর্থাৎ বিদেশে গিয়ে প্রবাস জীবন সে অতিবাহিত করলো, না পরিবার
করেছে
কি না করেছে, অর্থাৎ নিজে না কেয়ে নিজের পরিবারের মুখে দিয়েছে, হ্যাঁ পরিবারকে রিজিক, পরিবারের জন্য রিজিক অন্বেষণের জন্য আমরা যাব, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করব, একটা লিমিট টাকা দরকার, কিন্তু যতটুকু পেয়েছে সেটা সে ক্রস করতেছে, আরো চায় আরো চায়। এই আরো চাওয়ার প্রবণতা তাকে এমন ব্যস্ত করেছে, রেজাল্টটা দেখেন, সে নিজেরটা একটা নিজের সবকিছু করতে 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 যদিও বা সে পেয়ে গিয়েছে, ইনকামের ব্যবস্থা হয়ে গিয়েছে, এখন সে সাপোর্টটা নিজের জন্য করতেছে না, তার আপনজনদের জন্য করতেছে। তাহলে সে আপনজনদের জন্য করার পরেও তার রেজাল্ট কি, তার মত চলে আসছে, সে কবরে চলে যাচ্ছে, তাহলে সে আখিরাতের জন্য কি করলো, আখিরাতে করার জন্য তো কিছুই পেল না, তাহলে যারাই বিবেকবান ওরাই যারা জান্নাতের জন্য প্রিপারেশন
আল্লাহ আল্লাহ
আমি করব স্থায়ী জিনিস সেটা কোরাই কিসের জন্য জান্নাতের প্রিপারেশনের জন্য
কোন পৃথিবীতে খোদা
দর্শকের কল নিচ্ছি না নিব ইনশাআল্লাহ তাহলে এখনই দর্শকের কিছু কলও নিব এস এম এস এ পর্ব ফেসবুক পেজে কমেন্ট যারা করেছেন তাও দেখবেন ইনশাআল্লাহ তাআলা জি কল শুনিয়ে দিন দর্শকের
আমি মোহাম্মদ ওলিউল্লাহ এখন আর প্রশ্ন সলাপ দেখতে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে এই মাত্রা শুনতে
ভাই ইনশাআল্লাহ তাআলা নূর নিয়ে এসেছে নূর নিয়ে এসেছে আর বেশি দিন বাকি নেই এরপরে প্রতিদিন কয়েকবার শুনবেন ইনশাআল্লাহ তাআলা নূর নবী এসেছেন নূর নিয়ে এসেছেন ইনশাআল্লাহ তাআলা আজকে শোনানোর চেষ্টা করব পরবর্তী কল দেন
আমি চট্টগ্রাম থেকে বলছি আমার নাম মোহাম্মদ জামিল হুসাইন আত্তারি আমি একটি নাতের রাসূল শুনতে চাই শুনিয়ে দিলে খুশি হব
ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন পরবর্তী কল
আমি গাজীপুর থেকে বলতেছি মোহাম্মদ আনোয়ার হোসেন আমি একটা নাতের রাসূল শুনতে চাই
মাশাআল্লাহ মাশাআল্লাহ শোনাবো পরবর্তী কল
আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল আত্তারি আমার বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া আমার আত্মারি জিন্দাবাদ আমি নাটক শুনতে চাই আর কি
আমার আত্মার জিন্দাবাদ এই মানকাবারটি আপনি শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা শোনাবো সাথেই থাকুন পরবর্তী কল আপনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে অনেকে আমাদের ফেসবুক পেজের সাথে আছেন শাহ আলম ভাই আছেন ওমান থেকে এরপরে আরেকজন রাঙ্গামাটি থেকে আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন, শুকরিয়া। আলমগীর ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ভালো আছি। ওসমান গনিয় ভাই আমাদের সাথে আছেন। এরপরে আরেকজন লেখলেন, খুব সুন্দর একটি অনুষ্ঠান, আজকের বিষয় খুব ভালো, শুকরিয়া। আব্দুর রাজ্জাক ভাই কিশোরগঞ্জ থেকে আমাদের অনুষ্ঠানের সাথে আছেন। এরপরে আরেকজন লেখলেন, আমি একটি নাতের সুর শুনতে চাই, রাশেদ ভাই থেকে ওনার নাতের সুর শুনতে চাই। কোনটা রাশেদ ভাইয়ের পছন্দের নাচ শুনতে চাইছেন? সব নাতই রাশেদ ভাইয়ের পছন্দ, এই কারণে রাশেদ ভাই সবসময় পড়েন নাতের সুর। এরপরে শাহিদ ভাই কুমিল্লা থেকে আমাদের সাথেই আছেন। মিসবা ভাই আছেন আমাদের সাথে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে প্রিয় প্রিয় ইসলামী ভাইদেরকে। আমি হবিগঞ্জ মাধবপুর থেকে জিসান আত্তারি দেখছি, আমাকে একটি নাচ শুনিয়ে দিন। আর টিয়া নাই পয়সা নাই কেন যেতাম, রাশেদ ভাইয়ের পক্ষে কি সম্ভব হবে চট্টগ্রামের ভাষায় নাচ শোনানো? আর টিয়া নাই পয়সা নেই, ইনশাল্লাহ রাশেদ ভাই শোনাবে, না হয়তো নাইম ভাই থেকে শুনে নিতাম, রাশেদ ভাই শোনাবে ইনশাল্লাহ তালা। রাশেদুল আমাদের সাথে আছেন, শুকরিয়া রাশেদ ভাই। আরেকজন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কুমিল্লা থেকে দেখছি। জি অবশ্যই দেখতে থাকেন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নাইম ভাই থেকে নাচটি শুনতে চেয়েছেন, যদি সম্ভব হয় নাইম ভাই শুনাই দেবেন। আরেকজন আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি সাতক্ষীরা শ্যামনগর থেকে দেখছি, মদিনা যাওয়ার দাওনা ইজাজত এই নাচটি শুনতে চাই, শোনাবো ইনশাল্লাহ তালা। আরেকজন খিলগাঁও থেকে আমাদের সাথে আছেন, তিনি বলেন আলা হজরতের মানকাওয়াজ শুনতে চাই। মাস আলা হজরতের চলতেছে, কিছু আছে রেকর্ড অনুষ্ঠান, এগুলোও চলবে, কিছু লাইভ সরাসরি তাও দেখবেন আপনারা ইনশাল্লাহ তালা। সম্ভব হলে আলা হজরতের মানকাওয়াতেরও কিছু পঙ্ক্তি আমরা রাশেদ ভাই থেকে শুনবো কিনা। সময় শেষ হয়ে যায়, আবার কালাম কিছু শুনেই দেন, এরপরে আলোচনায় ফিরব আমরা ইনশাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা। মদনী মদিনে বালে আমায় একটু দিদার দাও না, মদনী মদিনে বালে যখন হবে তোমার দিদার, শফাত তার তারে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে শফাত প্রিয় নবীর পেতে মদিনায়। চলো না চলো
আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ও তাআলা সৃষ্টি জগতের নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে যেই ভাষায় ডাকুক না কেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলের ভাষা যদি না বুঝতেন তবে ভিন্ন ভাষায় ডাকার অধিকার ছিল না, ভিন্ন ভাষা ডাকার অর্থই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার সকলের ভাষা বুঝেন। আর এই জন্যই তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যে দেশে উম্মতি রয়েছে তার নিজস্ব ভাষায়, নিজের মাতৃভাষায় যখন ডাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডাকে সারা দান, যদি অন্তর থেকে ডাকতে পারি, ভালোবাসার সাথে ডাকতে পারি, হোক সেটা যে ভাষারই, তো আল্লাহ তাবারক ও তাআলা সেই ভালোবাসা, সেই মোহাব্বত যেই ভাষাই হোক না কেন, ডাকি আমার নবীকে স্মরণ করি, ভালোবাসি, মোহাব্বত করি, আশিকে রসুলদের সাথে মিলিত হয়ে যায়, ইনশাআল্লাহ তাআলা নিজের অন্তর পরিষ্কার হয়ে যাবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাত ও কিয়ামতের দিন আমাদের মিলে যাবে ইনশাআল্লাহ তাআলা। নূর হোসেন ভাই আমাদের সাথে কিছু শুনছিলাম আপনার থেকে মাদানীপুর, আরো শুনবেন ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে, দুনিয়ার বাস্তবতা যে বিষয়ে ছিলেন বলতে,
আমরা যেটা কয়েকটা বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে মোবারক অনুযায়ী দুনিয়ার উদাহরণ কয়েকটি বিষয়ের সাথে দেওয়া হয়েছে, তো একটি বিষয় হচ্ছে দুনিয়াটা পরীক্ষার জায়গা, এখানে আমি যতদিন থাকবো আমাকে এখানে পরীক্ষা দিতে হবে। তো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন এভাবে যে আমি তোমাদেরকে তোমাদের জান মাল, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, এই সকল কিছু নিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব।
আল্লাহ
অর্থাৎ আমি এই দুনিয়াতে যত দিন অবস্থান করব আমাকে পরীক্ষার মধ্যে থাকতে হবে। আজকে যদি আমরা প্রতিটি মানুষকে এককভাবে জিজ্ঞাসা করি, প্রতিটি মানুষ কিছু না কিছু পেরেশানির কথা কিন্তু বলবে, যে আমি অমুক পেরেশানির মধ্যে রয়েছি, কেউ ঋণগ্রস্ত, কেউ চাকরিহীনতায় ভুগছে, কেউ ব্যবসার মন্দা, কেউ সন্তান আকাঙ্ক্ষা, কেউ বিয়ে শাদী হচ্ছে না, বিভিন্ন পেরেশানির মধ্যে এক একজন ভুক্তভোগী রয়েছে।
জি,
অর্থাৎ এটি হচ্ছে পরীক্ষা, আমাকে আপনাকে দুনিয়াতে যতদিন অবস্থান আমি করব আমাকে আপনাকে পরীক্ষায় থাকতে হবে।
জি,
এখন বিষয়টা হচ্ছে এই পরীক্ষার মধ্যে থেকে আমাকে আমার আখেরাতকে উত্তীর্ণ আমি হব সেটাকে আমাকে এখান থেকে জাস্টিফাই করতে হবে।
রাইট,
এখন এই পরীক্ষা যদি আমি পড়ে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাই তাহলে এটা হবে আমার মূর্খতা।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যেও সে ব্যাপারে আলোচনা আসছে, যাতে মোবারকার অর্থ হচ্ছে এরকম, তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে, তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম, এবং তিনি মহা সম্মানিত ক্ষমাশীল।
তো আহমদ বিন হাম্মাল রহমতুল্লাহ তাআলার সন্তান ইনি, ইনাদের দেখেন আল্লাহওয়ালাদের জীবনে যদি আমরা দেখি না, ইনাদের থেকে বড় পরীক্ষা কেউ দেয়নি,
কেউ দেয়নি
ইনারা। এটা তো আল্লাহ তাআলার হুকুম যে আমার প্রিয়তম যে হবে আমি তাকে পরীক্ষা করে নিব। প্রিয় বান্দা, এটা যদি দুনিয়ারও মেশাল দেই না, যদি আপনি কিছু হাসিল করতে চান আপনাকে কিন্তু কষ্ট করতে হবে,
কষ্ট করতে হবে,
কষ্ট ব্যতীত সেটা হাসিল করা যাবে না। আর যদি হাসিলও করে ফেলেন সেটার স্থায়িত্ব বেশি দিন থাকবে।
আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে তার প্রিয় বানিয়ে নিবেন পরীক্ষা ছাড়া। যে মাটির, আমাদের জহুরুল ইসলাম ভাই প্রায় সময় উদাহরণটা দেন মাদানী চ্যানেলে, কি মাটির পাত্র যখন কেউ কিনতে যায় না, এটাতে এটা ট্রাই করে কি আছে, ভালো আছে কিনা, ফাটা আছে কিনা, বা কোনো ডিস্টার্ব আছে কিনা। যখন এটা যারা কিনতে যায়, যাদের অভিজ্ঞতা আছে তারা জানে, এখানে যখন টোকা দেয় হয়তো বা ভিন্ন একটা আওয়াজ আসে এখানে, হয় এরকম।
বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুকে যখন আঘাত করা হচ্ছিল, তখন বলতেছে বিলাল হাবশি হাসতেছে, বলছে বিলাল তোমাকে আঘাত করা হচ্ছে তুমি হাসতেছো কেন? আমি হাসতেছি এই জন্য যে তোমরা যখন বাজারে যাও, যখন মাটির পাত্র কিনো, তখন টক টক করে দেখো, আমার মালিকও আমাকে টক টক করে দেখতে চায়, আমি আমার মালিকের বান্দা কিনা, সঠিক বান্দা কিনা।
এখানে একটা বিষয় আমরা যদি খেয়াল করি, একদিকে বুঝতে পারলাম দুনিয়ার বাস্তবতা হলে জিরো, এর মধ্যে কিছুই নেই, আর তাহলে আমরা করবটা কি, আমরা চলবটা কি? কিন্তু মানুষ সবাই তো জানে দুনিয়ার মধ্যে কিছুই নেই, সবাই এটা মুখ দিয়ে বলে দেয় যে দুনিয়ার মধ্যে আসলে দুনিয়াদারে করে কোনো লাভ নেই, আখিরাতের কাজ করতে হবে, এই বাক্যটা সহজ বাক্যে সবাই বলে দেয়। কিন্তু মানুষ এই দুনিয়াদারিত্ব থেকে কেটে উঠতে পারে না, পাশকারি উঠতে পারে না, তার করণীয়টা কি, করা দরকারটা কি, এবং সে কিভাবে একেবারে নিখুঁতভাবে সে থাকতে পারে, আমাদের প্রশ্ন আসতে পারে। যখন এটা তার মধ্যে চলে আসবে যে এই দুনিয়াটা আল্লাহওয়ালাদের জন্য তো এটা একটা কারাগারের মতো, বন্দিশালার মতো, আর কাফিরদের জন্য জান্নাত। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস শরীফ, যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের 2956 হাদিসে পাকের মধ্যে আসছে, হযরত সিদ্দর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার এবং কাফিরদের জন্য জান্নাত। তাহলে কাফিরদের জন্য জান্নাত, তারা এখানে মুখ বিলাসের জিন্দেগি করবে, আরামায়েশের জিন্দেগি করবে, আর মুমিনদের জন্য কি কারাগার, জেল খানার মধ্যে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি যারা আমরা নিজেকে মুমিন দাবিদার করি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা মুমিন দাবি করে, তাহলে আমরা একটু খেয়াল করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমানের উপর কাফিরদের জন্য জান্নাত। তো যারা ভোগ বিলাসের জিন্দেগি, এখন অনেকে বলে
আমায়েশের জিন্দেগি,
আমরা তো কষ্ট করে আমরা নামাজ পড়ে আমাদের উপর সব মুসিবত, আমাদের উপর সব জ্বালা যন্ত্রণা, যে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন যে কোন ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে উত্তম রয়েছে, ভালো রয়েছে। তাহলে আল্লাহ পাক পরীক্ষা করছে একদিকে, আবার অন্য দিক দিয়ে অনেকে নিরাশ্রয়িত হয়ে যায়। কেমন সে দেখছে কি রে, এরা তো দুনিয়াদারি এতভাবে করতেছে, তাদের কোনো নাই সমস্যা, নাই পেরেশানি, হ্যাঁ তারা তো অনেক ভালোভাবে চলছে, আর আমরা আল্লাহ পাকে জিকির করি, তিলাওয়াত করি, এত কিছু করি কষ্টের মধ্যে, এরপরে যত কষ্ট আমাদের জন্য। তো বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের পিয়ার হাবিব আলী সালাতামের এই ফরমান যে মুমিনদের জন্য এটা কারাগার। আর তাহলে আমরা কারাগারের মধ্যে আছি, মুমিন ব্যক্তিরা কারাগারের মধ্যে আছে, তারা বিভিন্ন পেরেশানির সম্মুখীন হবে, মুসিবতের মধ্যে থাকবে, আর যারা কাফির রয়েছে তারা তো জান্নাত। আমরা কাফির ব্যক্তিদের দিকে যারা একেবারে ডর্নাটো রয়েছে, যারা ভোগ বিলাসের জিন্দেগি রয়েছে, দীন ইসলামের থেকে বাইরে রয়েছে, তাদের দিকে তাকানোর কোনো অবকাশ নেই। আমরা তাদের দিকে চোখে কেন তাকাবো আমরা, কারণ কাফিরদের জন্য জান্নাত, আমরা কাফিরের দিকে কেন তাকাবো? আমরা আল্লাহওয়ালা পরেজগার, নেককার, মুত্তাকি, যাদের অন্তরের মধ্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের মহাব্বত রয়েছে, আমরা তাদের দিকে দৃষ্টিপাত করবো। যদি আমরা তাদের দিকে দৃষ্টিপাত করি, তো ইনশাআল্লাহ
তাইর সুখ যদি আমরা হাসিল করতে গিয়ে আমাদের চিরস্থায়ী সুখকে আমরা হাতছাড়া
করি,
এটা তো বড় বোকামি। যেটা আমি বলতে নিয়েছিলাম যে জিল ভাই আহমদুল হাম্মদ রহমতুল্লাহ তালালে, ইনার জীবনী যদি আমরা দেখি, অনেক কষ্টতে ইনি দিনপাত করেছেন। তো ইনার একবার সন্তান ইনাকে জিজ্ঞেস করেন, আব্বা জান আমাদের এই কষ্ট কবে দূর হবে, আমাদের এই পরীক্ষা কবে শেষ হবে?
আল্লাহ
কিরকম উত্তর দিল, আল্লাহ ওয়ালা আল্লাহর নেক বান্দা কিরকম উত্তর দিল, তিনি বললেন যেদিন আমরা পুলসিরাত পার হয়ে ওপারে যাব, এরপর জান্নাতে গিয়ে প্রথম কদম রাখবো, সেদিন আমাদের সেদিন আমাদের কষ্ট দূর হয়ে যাবে। অর্থাৎ এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের কষ্টের জায়গা, পরীক্ষার জায়গা। আমরা যত আমাদের সুখকে আরামায়েশের জন্য বিছানাকে না তালাশ করি, আমরা আমাদের সুখকে যাতে আমরা স্বর্ণরূপের দিকে তালাশ না করি, বড় বড় দালানের দিকে তালাশ না করি, গাড়ির দিকে তালাশ না করি, আমরা আমাদের সুখকে আল্লাহ তাআলার সিজদার দিকে
তালাশ। এর জন্য আপনাকে একটা কথা বলি, এই যে বিষয় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লেগে যাওয়া, এখন বর্তমান সমাজের মধ্যে, বর্তমান সোসাইটিতে যেটা ঘটছে, আমাদের করণীয়টা কি? যেটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মন লাগাতে হবে। যারা দুনিয়াদারিত্ব করতেছে কিংবা যারা কাফির সম্প্রদায় রয়েছে, তাদের দিকে দৃষ্টিপাত করা যাবে
না,
কারণ তাদের জন্য সেটা কাফিরদের জন্য জান্নাত,
তাদেরকে অবকাশ দেওয়া হয়,
অবকাশ দেওয়া হয়েছে। আর যারা যারা আল্লাহওয়ালা, যারা নেককার মুমিন, তাদের জন্য কারাগার। তাহলে আমরা করবোটা কি? আমরা ফেঁসে যাচ্ছি কোথায়? তাহলে আমরা দেখব একজন মানুষ অল্প ইনকাম করে, সে খুব সুন্দরভাবে তার যতটুক আছে এর মধ্যে মেনে নিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুক দিয়েছে আমি ততটুকুর মধ্যে শুকরিয়া জ্ঞাপন করছি, আর বাকিটা সময় আমি আল্লাহ পাকের ইবাদত করি। যেমন সে পরিবারের সন্তানদেরকে মানুষ করতেছে কেন? তাদেরকে আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার দিকে ইবাদত করার দিকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, তাদের স্ত্রী যারা মা বোন তাদেরকে পদ্মার হুকুম দিয়ে যাচ্ছে, অল্প রোজের মধ্যে সন্তুষ্ট দেখে বাকি সময়টা আল্লাহ পাকের ইবাদত, নেকির দাবাত, সুন্নতের বাহার ছড়ানো সময়টা ব্যয় করছে। এখন মানুষ ফেঁসে যাচ্ছে কোথায়? দেখেন একটু, দেখেন একটু, যদি একটু খেয়াল করি, সোসাইটি মেনটেন করতে গিয়ে, যেমন মানুষ বর্তমানে একই ক্যাটাগরির আরেকজন মানুষ আমার সাথে জব করে, সে যখন একটু উন্নতির দিকে যায়, তখন ঘর থেকে, পরিবার থেকে, বন্ধু মহল থেকে, কিরে ও তো কত কিছুই করে, তুমি তো, তোমার তো কোনো উন্নতি নেই, তখন তার মাথার মধ্যে ধাক্কা খায়, ব্রেনের মধ্যে ধাক্কা খায়। এখন সে কি করে? সে আরেকটু ইনকামের পথে খোঁজার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। সে যে ইবাদতের মধ্যে ছিল, অল্পের মধ্যে যে শুকরিয়া জ্ঞাপন করার মধ্যে যে সে ভালোভাবে চলছিল, এখন লৌকিকতা, আমাকে অমুক জায়গায় দাওয়াতে যেতে হবে, ভালো ঠিকঠাক কর্তা করতে হবে, লৌকিকতা, আমার সমাজের এই জিনিসটা মেনটেন করতে হবে, ওরা সবাই করতেছে আমাকে করতে হবে, ওরা সবাই এই কাপড়টা এখন চলতেছে আমাকেও নিতে হবে, সবাই এই জায়গার মধ্যে সবাই গিয়েছে আমাকেও যেতে হবে, এই কাপড়টা সবাই কাছে, এই যে যুগের সাথে তাল মেলানো, অর্থাৎ যুগের যে তাল মেলাতে গিয়ে একটা ব্যয় বহল মস, সে ব্যয় করতে গিয়ে সে হারাম হালাল তোয়াক্কা না করে কোন দিক দিয়ে সে ছুটছে, এই যে মানুষ যদি একটা পয়েন্ট গুলো যদি নোট করে নেয় যে আমার সময় এটা কোন দিক দিয়ে ব্যয় হচ্ছে,
ওলা লাইকারাম ল্যাম্বে এটা বলে যেটা আপনি বললেন না যে বিষয়টা যে ব্যয় বহুল, অর্থাৎ বিষয়টা এরকম, দুনিয়া যদি আমি বুঝতে চাই
যে
আমার নিজের প্রয়োজনীয় যে জিনিস রয়েছে তার থেকে যখন আমি অতিরিক্ত দিকে চলে যাব সেটাই হচ্ছে
অপ্রয়োজনীয়। যখন আপনার পারিবারিক ভাবে বা আপনার ব্যক্তিগত ভাবে যে জিনিসটা আপনার প্রয়োজন না হইলে চলে না,
জি
এটা আপনার অনুমতি আছে বা আপনি নেন আপনার প্রয়োজন, কিন্তু এখন যেটা দরকার নেই এখন ছয় মাস পরে দরকার বা একটা কাপড় আছে এখন, এখন এরপরে একটা মার্কেটে গেলেন পছন্দ হইলো আবার নিয়ে আসলেন, এটা এখন না হইলেও চলতো, এখন না হইলেও চলো, এখন এটার জন্য আপনার কি করতে হবে, আপনার ইনকাম সোর্স বাড়াতে হবে, খরচা। অনেক মানুষ বলে নুরুসেন ভাই কি কি করবো খরচা বেড়ে গেছে, খরচা বেড়ে গেছে নাকি আমরা
বাড়িয়েছি,
দিন তো একই আছে, সময় তো একই আছে, সকাল হয় সন্ধ্যা হয় একই সিস্টেম শুরু থেকে এখন পর্যন্ত আছে, আপনি আমি খরচা বাড়ানোর কারণে আপনার আমার উপার্জনটাও এখন বাড়াতে হচ্ছে, খুঁজতে হয় যে আমি কোথায় যাব কিভাবে আমার উপার্জন হবে। যে মোবাইল দিকে দাওয়াত ইসলামের আলোচনা থেকে বোঝা গেল মুমিন যারা তাদের কাছে সব সময়ের জন্য পেরেশানি থাকবে।
এখানে মনে করেন কিভাবে হচ্ছে, কেউ একটা মোবাইল নিয়েছে আমার বন্ধু, একই মোবাইল আমাকে নেওয়া লাগবে, দেখেন আমাকে আমার মন বসে গেছে আমাকে নিতে হবে ল্যাপটপ, এটা নতুন মডেল আসছে আমাকে এটা নিতেই হবে, অথচ এটা দিয়ে আমি আর একটা বছর চাইলে চালাইতে পারি, আমার যে কাজ করছি হয়ে যাচ্ছে, আমি ছয় মাস পরে বা এক বছর পরে নিলে হচ্ছে, কিন্তু না ইনি নিয়েছে আমাকে নেওয়া লাগবে। এই যে জিনিসগুলো যদি হ্যাঁ আমি ঘরটাকে সাজাইছি এখন তো এই ডিজাইন চলছে আমি একটু ডিজাইনটা একটু পরিবর্তন করি, দেখেন কতগুলো
জিনিস বসে গেছে টাইম দেয়া আসলে
কিছু জিনিস আছে প্রয়োজনাদি যেটা করা লাগবে। এখন দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলো মাথার মধ্যে নেওয়ার কারণে সামাজিকতার লৌকিকতা যেগুলো রয়েছে সামাজিকতা আমরা মেনটেন করব, সামাজিকতার মধ্যে যেটা আল্লাহওয়ালাদের যে সুপদেশ রয়েছে আল্লাহওয়ালাদের যে দিক নির্দেশনা রয়েছে সে মোতাবেক আমরা চলবো, কিন্তু অতিরিক্ত দুনিয়াদারি সোসাইটি যদি আমরা মেনটেন করতে যাই আমাদের মাথার মধ্যে এত বেশি প্রেশার ক্রিয়েট হবে যেটার কারণে অর্থ উপার্জনের ক্ষেত্রে এমন ভাবে লেগে যাবে তার দিনদারিত্ব ছুটে যাবে। বলা হচ্ছে নবী পাক আলাইহিসসালামের একটা ফরমান যেটা হযরত সাইয়্যিদিনা কাব বিন মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি দুইটি কুদার্ত নেকড়ে ছাগলের মাঝে ছেড়ে দেওয়া হয় তাহলে সে যতটুকু ক্ষতি করবে না যতটুকু সম্পদ এবং সম্মানের লালসা মানুষের দিনের ক্ষতিগ্রস্ত করে। এটা দেখেন না একটা কুদার্ত নেকড়েকে যদি ছেড়ে দেওয়া হয় ছাগলের পাড়ের মধ্যে সে কতটুকু ক্ষতি করতে পারে, এর চেয়ে বেশি ক্ষতি করবে কে, দুনিয়ার লালসা দুনিয়ার সম্পদের মোহ। সম্পদের মোহটা কেন বাড়ে, এই যে একটু এই যে দুনিয়ার এক্সাম্পল দুনিয়ার উদাহরণগুলো আমরা দিচ্ছি সেগুলোর কারণে মানুষ চলে যায়, এগুলোর মধ্যে আমি আপনি অনেক সময় ফেঁসে যাওয়ার সম্ভাবনার মধ্যে পড়ে যাই আমরা, তো আমরা চেষ্টা করব যে আমরা তো দুনিয়াদারিত্ব করার জন্য তা আসে না, যতটুকু প্রয়োজন ততটুকু করব, আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে অল্পের মধ্যে তুষ্ট থাকবো, এটা দিন ইসলামের শিক্ষা, যতটুকু পেয়েছি এর মধ্যে তুষ্ট থেকে সন্তুষ্টি মনে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লাগাবো, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত
নসিব করুন ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা খুব সুন্দর মাদানী ফুল চলছিল দুনিয়ার বাস্তবতা নিয়ে, আসলেই যখনই আমরা নিজের দিকে তাকাবো তখন বুঝতে পারবো যে হ্যাঁ আমি নিজে ব্যক্তিগতভাবে কি করছি এটা কতটুকু সঠিক আছে। দর্শকের আরো কিছু কল রয়েছে, কলের দিকে যাব, রাশেদ ভাই আছেন আমাদের সাথে, দেখি দর্শক কোন নাচ শুনতে চায়, রাশেদ ভাই শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। জি কল শুনিয়ে দিন।
আমি নারায়ণগঞ্জে বলছিলাম, এই রহমতুল্লাহ প্রভাতে একটা নাচ শুনতে আসলাম, কি যে মহান তোমার দরবার,
কি যে মহান তোমার দরবার, নাতের রসুল শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা, আর রাশেদ ভাই আমাদেরকে শোনাবে সংক্ষিপ্ত ভাবে ইনশাআল্লাহ। পরবর্তী কল।
মোহাম্মদ আবুল সালাম আজাদ সঙ্গে থেকে বলছি, আমি একটা নাচ শুনতে চাই, ধর্ণবি এসেছে
তা আল্লাহ তাআলা সাথে থাকুন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ নাজুল সাকিব, রংপুর থেকে বলছি, আমি কি নাচ রাসুল শুনতে চাই, মদিনায় যাবার দাওনা ইজাজত
ইনশাআল্লাহ। নূর নবী এসেছে এটারও দুই তিনবার রিকোয়েস্ট চলে আসছে, মদিনা যাওয়ার দাও না ইজাজত এটার ব্যাপারও আসছে, দেখি রাশেদ ভাই কি করে। পরবর্তী কল দেন।
আমি নারায়ণগঞ্জ নলুয়াপাড়া থেকে বলছি, মোহাম্মদ সাইদুর রহমান লিপু, আমি একটা নাতে মোস্তফা শুনতে চাই
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন। পরবর্তী কল।
আমি ফারুক চট্টগ্রাম থেকে, আমি একটা নাচের রসুল শুনতে চাই, এত দূরে যাব কেমন করে,
আচ্ছা আচ্ছা ভাই গো, ভালো রাশেদ ভাই, সবাই কল করে না, একটা একটাই নাচ শুনতে চাইছেন, সবাই বলছেন আমি একটি নাচ রাসুল শুনতে চাই। পুরাটা তো শোনানো যাবে না, অনেকেই কল করেছেন, অনেকেই একটা নাচ রাসুল শুনতে চাইছেন, তো এই পুরাটা শোনানো যাবে না, সব নাচের একটু একটু করে রাশেদ ভাই আমাদেরকে শোনাবেন, এক পংক্তি দুই পংক্তি করে শুনিয়ে দিন।
কি জীবন তোমার দরবার রসুলে আরবি, কি জীবন তোমার দরবার রসুলে আরবি, তোমার দর
সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, সালাতু ওয়াস সালামু আলাইকা
হবিব
ভোগ করার না নিয়ত করি, সেটাকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা ভোগ করতে থাকি। কেননা আল্লাহ পাকের হুকুম হচ্ছে, আল্লাহ রাসূলের ইরশাদ হচ্ছে যে দুনিয়ার যদি মশার ডানার পরিমাণও যদি মূল্য থাকতো তাহলে আল্লাহ তাআলা কাফেরদেরকে পানি পান করাতেন না। অর্থাৎ এটা বোঝানোর, এটা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এটাই বোঝানো যায় যে বোঝা যাচ্ছে যে এটার কোনো মূল্যই নেই, এটা মূল্যহীন জায়গা। জাস্ট এটার জন্য শুধু আমরা এখানে অবস্থান করতেছি, জাস্ট একটা প্ল্যাটফর্ম আমরা আছি, অবস্থান করতেছি, আমাদের গন্তব্য আছে সামনে, আমরা অবস্থান করতেছি এখানে, আমরা বিরতি স্থান এটা আমাদের, আমরা কিছুক্ষণ পর আর একটা স্থানে যাব, সেটাই হচ্ছে আমাদের চিরস্থায়ী জায়গা। আর দুনিয়াকে বোঝানো এভাবে হয়েছিল আমরা কারণ ফরমান, যদি দুনিয়াকে এক মুষ্টি বালুর সাথে, এভাবে যদি আমরা এক মুষ্টি বালু হাতের মধ্যে নেই না, সেটাকে যতক্ষণ অবস্থান করব একটি একটি কোণা আস্তে 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 বের হয়ে যাবে বাতাসের সাথে সাথে, আস্তে আস্তে সেটা নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ দুনিয়াও শেষ হয়ে যাবে। তো দুনিয়াটাকে আমরা ভোগ, দুনিয়াতে থেকে আমাদেরকে আখেরাতকে প্রস্তুত করতে হবে। তো হাদিস মুবারক এরকম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে নৌকার উপরে যেভাবে মানুষ অবস্থান করে তোমরা ঠিক সেভাবে নিজেদেরকে দুনিয়ার মধ্যে রাখো, যদি নৌকার উপরে পানি উঠে যায় তাহলে কি হবে, তুমি ওই ডুবে যাবে,
ডুবে যাবে।
অর্থাৎ দুনিয়ার মধ্যে থেকে তুমি আখেরাতকে ধরো, আখেরাতকে তুমি যদি দুনিয়ার মধ্যে চলে যাও তাহলে তোমার দুনিয়াও হাতছাড়া হবে, আখেরাতও হাতছাড়া হবে।
এ ব্যাপারে একটা হাদিস শরীফ রয়েছে যে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণ করলো সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসলো সে পৃথিবীকে ধ্বংস করলো, অর্থাৎ দুনিয়াকে সে ধ্বংস করলো। সুতরাং তোমরা আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দাও, দুনিয়াকে আমরা প্রাধান্য দিতে পারবো না, দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিতে হবে। দুনিয়া মুখে বলা হচ্ছে শয়তানের কন্যা, ইবলিশ শয়তানের কন্যা। যারা দুনিয়াকে ভালোবাসলো সেজন্য ইবলিশের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। চাইলে দুনিয়াকে ভালোবাসার কারণে কন্যার কাতিরে শয়তান আসা যাওয়া করবে, রেজাল্ট কি বলা হচ্ছে কাল কিয়ামতের দিন ওই দুনিয়াকে বিস্ত্রী বুড়ি আকারে পেশ করা হবে, দেখতে ঘৃণা লাগবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একটাকে চিনো, সবাই আল্লাহ তাআলার দরবারে পানা চাইবে, আল্লাহ তার ব্যাপারে জানা থেকে তার ব্যাপারে আমরা কি চাই, তার থেকে আমরা পানা চাই, এত বিস্ত্রী বুড়ি। তো বলা হচ্ছে ওই দুনিয়াকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ওই দুনিয়া বিস্ত্রী করা বলে বলা হবে, আল্লাহ পাক বলে এটাকে তুমি চিনো, বলবো এটা হচ্ছে সেই দুনিয়া যাকে তোমরা দুনিয়াতে ভালোবেসেছিল। এই বিস্ত্রী বুড়ি হচ্ছে ওই দুনিয়া যেটাকে দুনিয়াকে বিস্ত্রী বুড়ি আকারে প্রকাশ করা হচ্ছে, বলা হচ্ছে তাকে টেনে হেসে যখন জাহান্নামে ফেলে দেওয়ার জন্য আদেশ আসবে তখন ওই দুনিয়া চিৎকার করে বলবে, হে মাবুদ আমি তো চলে যাচ্ছি, আমাকে ভালোবাসা পোষণকারীরা কোথায়?
আহা,
অর্থাৎ তখন নির্দেশ আসবে শুধু এই দুনিয়ার যে দুনিয়াকে বিস্ত্রী বুড়ি আকারে প্রকাশ করেছে সে নয়, বরঞ্চ তার সাথে সাথে যাকে যারা ভালোবেসেছে তাদেরকে সহ তার সাথে জাহান্নামে নিক্ষেপ করা হোক। তাহলে এই দুনিয়ার মধ্যে কিছুই নেই, এই দুনিয়ার চাকচিক্য বিস্ত্রী বুড়ি আকারে দুর্গন্ধযুক্ত হয়ে কালকে আমাদের দিন তাকে প্রকাশ করা হবে। তা আমরা দুনিয়াকে কেন ভালোবাসবো? বলা হচ্ছে আকিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়ার জন্য বলা হচ্ছে, আকিরাতকে আমরা প্রাধান্য দেবো, যেটা আপনি বললেন আমাদেরকে পার হতে হবে পরকালে, রাইট, সমুদ্র পাড়ি দিতে হবে, নদী পাড়ি দিতে হবে, আমাকে নৌকা দেওয়া হলো, নৌকা আরোহণ করা হলো। তাহলে আমার উদ্দেশ্য কিন্তু নৌকায় স্থায়ী নয়, আপনি যেটা বলেছেন তুষার ভাই যে আমাদেরকে ওই পারে আমাদেরকে কি দিতে হবে, পাড়ি দিতে হবে। তাহলে আমি কি সম্পদ আহরণ অর্থাৎ পানি ভর্তি করবো নাকি আমি নৌকা চালে ওই পারে পারাপার হবো? আমাকে উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হলো ওখানে পারাপার হওয়া, অল্প সময় পর আমি পার হয়ে যাব। তাহলে আমি সেখানে পানি ভর্তি করতে পারি না, দুনিয়া ভর্তি করতে পারি না, আর যদি আমি যদি পানি ভর্তি করি তাহলে আমি ওই পানির মধ্যে ডুবে যাবো, আমি ওইকে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমি যাইতে সফল কাম হবো
না।
তো আমার আমির আল্লাহ সুন্নাত ইলিয়াস সত্তার কাদেরী রাজবী দামাত বরকাতুল আলিয়া ইনাকে হাজার কোটি সালাম পেশ করি, যিনি দেখেন এই বর্তমান সময়ে মানুষ দুনিয়ার সবাই গাইডলাইন এটাই দেয় যে কিভাবে আমি দুনিয়াতে একটু ভালোভাবে আরামায়েশে থাকবো,
রাইট।
আমার আমির আল্লাহ সুন্নাত শুধু আমাদেরকে দুনিয়ায় কিভাবে ভালো আরামায়েশে থাকবো সে গাইডলাইন দেয় না, বরঞ্চ ইনি ইনার মহব্বত আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের উম্মতের প্রতি আমাদের প্রতি এত বেশি মহব্বত, ইনি ওই দিক নির্দেশনা দেন আমরা চিরস্থায়ী যাতে আরামায়েশে থাকতে পারি, সেজন্য আমাদের কি করতে হবে, কি কঠোর সাধনা করতে হবে, কতটুকু পরিশ্রম করতে হবে, সেজন্য সর্বোত্ত ত্যাগ দিয়ে হলেও আল্লাহ পাককে রাজি খুশি করে কিভাবে আমরা পরকালের মধ্যে সুখে চিরস্থায়ী সুখ পাবো সেজন্য আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। ইসলামের পরিবেশের মধ্যে থাকা আমাদের উচিত এবং সাথে সাথে দাওয়াত ইসলামের আশিখানে রসুলদের সাথে মাদানী কাফলা সফর করার অভ্যাস করি। তো ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের দর্শক আমাদের মধ্যে দুনিয়ার যে বুক বিলেসের জিন্দেগি সেটা আমাদের মন থেকে চলে যাবে, বরঞ্চ আল্লাহ তাআলার ইবাদতের দিকে মন লাগবে। তো আল্লাহ তাআলার দিকে যদি আমাদের মন লাগে ইবাদতের দিকে তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে, আমাদের মন আল্লাহ তাআলার ইবাদতের দিকে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা, তখন আমরা চিরস্থায়ী জান্নাত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা যা শুনেছে এর উপরে আমল করা, দুনিয়ার বাস্তবতা যে বিষয়টা রয়েছে এর প্রতি যেন আমরা সবসময় সজাগ থাকি, বুঝতে পারি, জানতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক ইনশাআল্লাহ। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হব, সাথে মোবাইলে দাওয়াত ইসলামী থাকবেন, আপনাদেরকেও রাখবেন ইনশাআল্লাহ তাআলা কল এসএমএস এর মাধ্যমে। আসুন আমরা যে যেখানে আসি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
Sure.
সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
রহমত পূর্ণ হক প্রভাতমার রহমত পূর্ণ হক প্রভাতমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।